السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وروى البخاري ومسلم في صحيحيهما عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وفي رواية لمسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. الله رب العالمين তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার মনোনীত দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন, এটা আমাদের সকলের বিশ্বাস। দ্বীনের এমন কোন মাসলা মাসাইল বা এমন কোন আমাল নেই যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে অবহিত না করে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, উম্মতকে পথহারা করে রেখে যান নাই, এবং তার অনুপস্থিতিতে সবকিছুর সমাধান নেওয়ার জন্য তিনি দিক নির্দেশনা করেছেন কোরআন এবং হাদিসের প্রতি। যদি আমরা এটাকে মজবুত করে আঁকড়িয়ে ধরে থাকি, তাহলে আমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হব না। তারাক্তু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম, যদি তোমরা মজবুত করে আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কোশ্চিন কালে পথভ্রষ্ট হবে না। আর সে দুটি হচ্ছে আল কোরআন আর আল হাদিস। তাহলে দিনের মধ্যে কোনো প্রকার সংযোজন করা বা দিন থেকে কিছু বিয়োজন করা, এটা আল্লাহ এবং রাসূল ছাড়া আর কারোর অধিকার নেই। যতই বড় ইমাম হোক না কেন, আর যতই বড় হাক্কানি আলেম ওলামা বা পীর বা মাশায়েখ যেই কোনো নামেই তারা সমাজে পরিচিত হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা নির্দেশ করেছেন বা আমাদের আদেশ করেছেন, আর যা সম্মতি দান করেছেন, এটাই হচ্ছে সুন্নত বা হাদিস। এর অতিরিক্ত যে কাজটি ইসলামের নাম দিয়ে করা হবে, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সেটি হচ্ছে সুন্নতের পরিপন্থী বিদআত। বিদআতের শাব্দিক অর্থ হল আল বিদআতু হিয়া কুল্লু মা আহদাসা আও মা উহদিসা আলা গাইরি মিসালিন সাবিক, এমন একটা নতুন কিছু আবিষ্কার করা যা এর পূর্বে এর মতো ছিল না। এই মাইকটা একটা বিদআতি জিনিস, নতুন আবিষ্কৃত জিনিস, এটা আর আগে ছিল না। আজকে আমরা যে এয়ার কন্ডিশন ইউজ করতেছি, এটা আগে ছিল না, এটাও একটা নতুন জিনিস। যেই কোনো নতুন আবিষ্কারকৃত জিনিসকেই বিদআত শাব্দিক ভাষায় বলা যেতে পারে। ইসলামের পরিভাষায় বিদআত বলা হয় আল বিদআতু হিয়া তরিকাতুল মুখতারিআ আও মুখতারাআ ফিদ দ্বীন উদাহি আশ-শারিআ ইউকসাদু বিহা আত-তাকাররুবু ইলাল্লাহ ওয়া লাম ইয়াকুম আলাইহি আলা সিহ্হাতিহা দালীলুন শারঈয়্যুন সহীহ আসলান আও ওয়াসফান। আল্লামা ইমাম আশ-শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব আল ইতিসামের মধ্যে প্রথম খণ্ড 37 পৃষ্ঠায় বলছেন, বিদআত বলা হয় ইসলামের পরিভাষায় নতুন আবিষ্কৃত পথ বা কোনো আমল যেটা শরীয়তের মধ্যে নেই, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য ইচ্ছা বা সংকল্প করা হয়, যার প্রমাণে কোনো সহি দলিল পাওয়া যায় না। দলিল ভিত্তিক যেটা, সেটা হবে কি সুন্নত। আর দলিল ছাড়া এবাদতের নামে আল্লাহর সান্নিধ্য বা নৈকট্য লাভে যে কাজটি করা হয় সেটা কি বলা হয়? বেদাত। শাব্দিক অর্থে এই যন্ত্রটি বেদাত হলেও ইসলামের পরিভাষায় বেদাত না। আজকে চেয়ার, টেবিল, ঘড়ি, এই আধুনিক যুগের ইলেকট্রনিক্স অনেক কিছু তৈরি হয়েছে, শাব্দিক অর্থে বেদাত, কিন্তু ইসলামের পরিভাষায় কিন্তু এগুলি বিদআত নয়, কারণ এগুলিকে কোনো সবের উদ্দেশ্যে বানানো হয় নাই। কিন্তু আমরা যখন ইসলামের নাম দিয়ে কিছু করব, সবের উদ্দেশ্যে করব, শরিয়ত ভেবে করব এবং এর মাধ্যমে নাজাতের উদ্দেশ্যে করব, জাহান্নাম থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে করব, দিনী অনুভূতি নিয়ে যখন করব, তখন কিন্তু সেটা বিদআত হয়ে যাবে যদি এর পক্ষে কোনো দলিল না পাওয়া যায়। বিদআতের পরিণাম নিঃসন্দেহে অত্যন্ত খারাপ। দিনের মধ্যে নতুন করে ধর্মের নামে কিছু আবিষ্কার করা, শরীয়তে মুহাম্মাদিতে সর্বসম্মতিক্রমে বা সবার নিকটে এটা কি নিষিদ্ধ? মুসলিম বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মান আহদাতা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। ইসলাম ধর্মে কেউ নতুন করে কিছু আবিষ্কার যদি করে আর যার সম্মতি আমার পক্ষ থেকে নেই, কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য, পরিত্যাজ্য, সেটাই হচ্ছে বিদআত। অন্য বর্ণায় আছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে কেউ যে কোনো আমল করবে যার প্রমাণে কোরআন থেকে কোনো দলিল থাকবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রকার নির্দেশনা থাকবে না, সেটা কার্যের মাধ্যমে হোক, বাণীর মাধ্যমে হোক বা সম্মতির মাধ্যমে হোক, সেটা কি প্রত্যাখ্যানযোগ্য? আর সেটাই হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ভাষণে এই বেদাত থেকে মানুষকে দূরে থাকার জন্য আহ্বান করতেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নতুন আবিষ্কার করা থেকে ধর্মের নামে বিরত থাকবে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, জেনে রাখো প্রত্যেকটি নতুন আবিষ্কার ধর্মের নামে যার ভিত্তিতে কোনো দলিল নেই সেটা হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটি নব আবিষ্কৃত জিনিসকে পদভ্রষ্টতা। নাসাই শরীফের এই হাদিসের শেষ অংশে একটু বেশি আছে, সেটা হলো কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বিদআতি, প্রত্যেকটা নব আবিষ্কৃত যারা আমল করে তাদের স্থান কোথায়? জাহান্নামে, নাউযু বিল্লাহ মিন যালিক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী বলছেন, যে আমলটা সাহাবায়ে ইকরাম করেন নাই সেটা সুন্নতি হতে পারে না। এমন একটা আমল আপনার সামনে যে আমলটা সাহাবায়ে ইকরামদের আমলে ছিল না, তাহলে বুঝতে হবে সেটা কি সুন্নত নয়, সেটা নিঃসন্দেহে বিদআত। এই ভূমিকাটুকু আপনাদের জানার পরে এবার আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় শবে বরাত। সর্বরাতের ইতিকথা বা মর্মকথা বা এর তথ্য বা এর হাকিকত বা কি কতটুক ইসলামে, এই নিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ। শবে বরাত শব্দটা আমরা অর্থ জানি আগে, সব একটা ফার্সি শব্দ, সব ফার্সি শব্দ যার অর্থ হল কি রাত, রাত্রির আরবি কি লাইলা। আর বরাত শব্দটা যদি ফার্সি নেন তাহলে এর অর্থ হবে হিসা, অংশ। বাৎসরিক যে জমির খাজনা দিতে হয় বা একটা কর দিতে হয় সরকারকে, ফার্সিতে থেকে বলা হয় বরাত। অথবা নির্দেশনা, বরাত শব্দটা যদি আমরা ফার্সি নিই দুইটা অর্থ দাঁড়াতে, একটা হলো হিসা অথবা কি দাঁড়ায় নির্দেশনা, সরকারি কোনো নির্দেশনা বা যে কোনো নির্দেশকে বরাত বলে দিতে পারে। তাহলে সবে বরাত মানে নির্দেশনার রাত্রি বা হিসার রাত্রি। আর যদি সব শব্দটা রাত এর মধ্যে পছন্দ নেই, রাত্রির অর্থ বরাতের বরাত শব্দটা যদি আরবি শব্দ নেন তাহলে এর অর্থ হবে দুইটা, একটা হলো বিচ্ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সম্পর্ক ছিন্ন করা, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার প্রথম আয়াতে বলছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, যে সমস্ত মুশরিকদের সঙ্গে তোমরা সন্ধি করেছিলে তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্ক ছিন্ন করেছে। তাহলে শবে বরাত মানে বিচ্ছিন্ন রাত্রি, সম্পর্ক ছিন্ন রাত্রি। আবার বরাত শব্দের অর্থ মুক্তি হতে পারে, তাহলে শবে বরাত মানে মুক্তির রাত্রি। এখানে একটা কথা আপনাদের বলে রাখা ভালো, ইসলামের কোনো যদি নাম হয়, কোনো যদি শরীয়তের কোনো জিনিস যদি হয়, তাহলে তার মেডিন আরবিক হবে না মেডিন ফার্সি হবে? মেডিন আরবিক হবে, ঠিক কিনা? পুরোটাই হবে না অর্ধেক ফার্সি অর্ধেক আরবি হবে? সব শব্দটা ফার্সের মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে মেডিন ফার্সি এখানে প্রমাণ করে দালমিকুত কালা হয়। এবার আপনারা একটু অনুগ্রহ করে আপনাদের কাছে আমার ই থাকবে, আপিল থাকবে, যে একটু বোঝার চেষ্টা করবেন। যদি বোঝার চেষ্টা করেন তাহলে স্পষ্ট হবে, আর না হলে গিয়ে বাকি ঝগড়া করবেন। অনেক ভয় আছে কিছু শুনে গিয়ে ঝগড়া করে, হ্যাঁ এমন বললো তেমন বললো, ভালো করে বুঝেন কি বলতেছি। বুঝে না ধরলে আবার জিজ্ঞেস করেন, আবারও জানার চেষ্টা করেন। আপনার কর্ণ এবং বিবেককে কাজে লাগান, যেই দুইটা এই পঞ্চ ইন্দ্রিয় দুইটা জিনিসকে যারা কাজে না লাগাবে তারা কিন্তু কেয়ামতের দিন বড় আফসোস করবে। قال لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير যদি আমরা শুনতাম বা বোঝার চেষ্টা করতাম তাহলে আজকে জাহান্নামে যেতাম না। জাহান্নামে কেন যাবে? সত্যকে গ্রহণ না করার কারণে, ঠিক কিনা? আপনাদের শ্রবণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন যে কর্ণ দিয়েছেন এবং বিবেক দিয়েছেন, এই দুইটাকে আমরা কাজে লাগাই। প্রচলিত যে শবে বরাত, এটা সম্পর্কে আমাদের আগে জ্ঞান থাকা উচিত, ধারণা থাকা উচিত। আমাদের দেশে শবে বরাতকে দিনই একটা অনুভূতি নিয়ে পালন করা হয়, এটা দিনই অনুষ্ঠান। যদি কোন ইসলামিক ধর্মশিক্ষা বই পড়েন বাংলাদেশের যে কোনো সিলেবাসের, তো লিখা আসবে কি মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান কি কি, ঈদ উল আধা, ঈদ উল ফিতর, শবে বরাত, শবে মেরাজ, তার শবে কদর, তারপরে দশ দাহাম, আরো কত কিছু আছে না, হ্যাঁ অনেক কিছু পাওয়া যাবে। তাহলে শবে বরাত এটাকে ভাগ্য রজনী হিসাবে আমাদের দেশে এটাকে বড় জাঁকজমকের সঙ্গে পালন করা হয়। এর ভিত্তি কি এবং সত্যিকারের ভিত্তি কতটুক শক্ত এবং কত নড়বড়, এই নিয়ে আমাদের আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একে যেহেতু পালন করা হয় ভাগ্য রজনী হিসাবে, মানুষ আকিদা বিশ্বাস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এজন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়। এবং গত সরকারের জমানায় পেপার পত্রিকা এসেছিল, যেটুকু আমরা জেনেছি যে স্বাধীনতার পরে গত সরকার যত জাঁকজমক এবং পয়সা খরচ করে বাতি জ্বালিয়ে এই শবে বরাত পালন করতে পেরেছে, এর আগের কোনো মুসলিম বা মুসলমান কোন সরকার এত পালন জাঁকজমক করে পড়তে পারে নাই। এটা তাদের একটা কৃতিত্ব তারা প্রকাশ করেছে। বাংলাদেশে ছিলাম, গত সরকারের ধর্মীয় মন্ত্রী যিনি ছিলেন তিনি একসময় এই শবে বরাতের ভাষণ দিতে গিয়ে বললেন, যেটা প্রথম চালু করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, পরে আমাদের আলোচনাটা আসবে, মানুষ মনে করে এই রাত্রিতে সকলকে ক্ষমা করা হয়, বয়সে এবং রুজি রুটিতে বরকত দেওয়া হয়, হায়াত মওত লেখা হয়, জীবনের ভাগ্য সৌভাগ্য বান্দের এই ভাগ্য লেখা হয় এই রাত্রে, এই রাত্রিতে সমস্ত রূহগুলি আত্মীয় স্বজনের সবই পৃথিবীতে নেমে আসে সকলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। বিধবারা এই রাত্রিতে তার স্বামীর সঙ্গে রুহানি মোলাকাত ঘটে, আর এই জন্য বিধবারা স্বামী যে খাওয়াটা ভালোবাসত ওই খাওয়াটা পাক করে সামনে রেখে সেজে গুজে স্বামীর সঙ্গে সাক্ষাৎ হবে, যেহেতু সারা রাত বসে স্বামীর সাক্ষাতের জন্য প্রতীক্ষায় বসে থাকে। এই রাত্রিতে বিভিন্ন আর এই রুহগুলিকে সম্বর্ধনা জানাবের জন্য বিভিন্ন ধরনের আলোকসজ্জা করা হয়, লক্ষ কোটি টাকা খরচ করে বিভিন্ন ধরনের বাতি জ্বালানো হয়, সরকারি ভবনগুলিকে আলোকসজ্জা করা হয়, বেসরকারি সরকারি সব আগরবাতি জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে, কবরস্থানে আলো জ্বালিয়ে ওই সমস্ত রুহগুলিকে সম্বর্ধনা জানা হয়। দলে দলে ছেলে মেয়ে বুড়া বুড়ি পুরুষ রমণী সকলে মিলে কবরের স্থানে গিয়ে ভিড় করে কবর জিয়ারত করেন। সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্ন ধরনের আলোচনা সভা সমিতি, মিলাদ মাহফিল, কোরআনখানি ইত্যাদি অনেক কিছু করা হয়। সরকারিভাবে অনেক সময় রাষ্ট্র আপনার প্রতিযোগিতা ঘোষণা করা হয়, ছোট বাচ্চারা পাটকাবাজি পাটকা টাটকা ফুটিয়ে আকাশবাজি করে, সারাত্রি ধরে এক সালাত আলফিয়া 100 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়ে, 10 দিয়ে 100 গুণ করলে কত হয়? 1000 হয় না? এই জন্যই নামাজটার নামাজ হলো হাজারি নামাজ। এই হাজারি নামাজ সারাত্রি পড়ে নফল ইবাদতে ব্যস্ত থেকে ফজরের আগে সকলেই ঘরে ফিরে যাই, নতুন জামা কাপড় পরে আতর সেন্ট গোলাপ জল। সেই দিন ঢাকা শহরের মনে হয় কোনো বাজারে কোনো দোকানে নতুন টুপি আর পাঞ্জাবি হয়তো আর দেরি করে গেলে পাওয়া যায় না। গোসল করা হয় জমির গোসল, সেই গোসলের এক ফোঁটা পানিতে 700 রাকাত নফল নামাজের নেকি লেখা হবে। এই ধরনের হালুয়া রুটি পাক করে বিলি বন্টন করা হয়, গরিবদের দেওয়া হয়, নিজেরা খাওয়া হয়। এইভাবে জাক জমকের সঙ্গে বেশ একটা মনে হয় যেন মুসলমানদের একটা ঈদের দিন, খুশির দিন। এটাই কিন্তু আমাদের প্রচলিত ধর্মের নামে শবে বরাত বা লাইলাতুল বরাত, না আর কিছু আছে? এবার আমরা আসি, এইটা যে আমাদের দেশে করা হয় ধর্মীয় অনুভূতি নিয়ে, এর পিছনে কি কারণ রয়েছে? দুইটি কারণ আমাদের আলোচনার মধ্যে ফুটে উঠছে, দুইটি কারণ। একটা হলো যে সমস্ত লোককে ক্ষমা করা হয়, এই রাত্রিতে অধিক সওয়াব রয়েছে, রাত্রি নামাজ পড়লে অনেক নেকি রয়েছে, সামনে এক বছরের ভালো মন্দ লেখা হয়, সৌভাগ্য রজনী, এই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে ইত্যাদি। দ্বিতীয় কারণ হলো এই রাত্রিতে রুহগুলি নেমে আসে, আত্মীয় স্বজনদের কাছে তারা ঘুরে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আর এদের জন্য সম্মানার্থে আমরা আলোকসজ্জা করে আগরবাতি জ্বালিয়ে এদের কবর জিয়ারত করে তাদেরকে আমরা সম্মানিত করি। এবং হালুয়া রুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে দান শহীদ হয়েছিল, এই জন্যে বেশ জোরে সোরে সেদিন রাত্রে আর বা একদিন রাত্রে বেশ কি করা থাকে, ওই আটা মনে হয় আর পাওয়া যায় কিনা, চিনি পাওয়া যায় কিনা, বাজারে এই অবস্থা। দুইটা ভিত্তি, আমরা এই দুইটা ভিত্তির আলোচনা করব। প্রথম ভিত্তি যে রাত্রিতে অধিক ক্ষমা করা হয়, দিনের রোজা রাখতে হবে, রাত্রে নফল ইবাদত করতে হবে ইত্যাদি ইত্যাদি। এ সম্পর্কে বেশ কিছু হাদিস নিয়ে আসা হয়েছে, আমরা হাদিসগুলিকে দেখব। প্রথমত আমরা আছি কোরআন দিয়ে শুরু করি। বিশ্বাস করা হয় যে রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, এবং এর সপক্ষে সূরা দোখানের প্রথম আয়াতটি বা তৃতীয় এবং চতুর্থ আয়াতটি পেশ করা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরা দোখান 3-4। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বরকতপূর্ণ রাত্রিতে আমি এই কোরআনকে নাযিল করেছি, আমরা বা আমি ভয় প্রদর্শনকারী, এই রাত্রিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি করা হয়, নির্দিষ্ট করা হয়। এই বরকতপূর্ণ রাত্রিতে কোরআন নাযিল করা হয়েছে, আর এই রাত্রিতে হল কোন রাত? শবে বরাত, এটাই বলা হয়। ইকরামা বা এই ধরনের আরো কারো কারো থেকে বর্ণনা এসেছে যে এই রাত্রির অর্থ হচ্ছে মোবারক, রাত্রির অর্থ হচ্ছে শবে বরাত বা নিষ্পে শাবান, শাবানের অন্যতম রাত্রি, 14তম দিন গিয়ে 15 তারিখের রাত্রি। প্রথমত আমরা ইকরামার এই বর্ণনাটাকে বলবো, এটা দুর্বল মুরসাল, সরাসরি রাসূল থেকে বর্ণনা করেছেন, এটা গ্রহণযোগ্য না। মধ্যকালে সাহাবীর বর্ণনা সাহাবি নেই, তাবি যে রাসূলকে দেখেন নাই, সরাসরি যদি বলেন যে রাসূল বলেছেন, তাহলে এটা মধ্যখানে বিচ্ছিন্নতা রয়েছে। দ্বিতীয়ত, যদি আমরা মেনে নিই যে কোরআন নাযিল হয়েছে শবে বরাতে, তাহলে কোরআনের সরাসরি কোরআনের সঙ্গে দ্বন্দ্ব লেগে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি নিঃসন্দেহে কোরআন নাযিল করেছি কোন রাত্রে? কদরের রাত্রিতে। আর এই কদর কোন মাসে? রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে কোরআন নাযিল হয়েছিল কোন মাসে? রমজান মাসে। আর এই রমজান মাসেই লাইলাতুল কদর, না শাবান মাসে? শাবানের তো লাইলাতুল কদর না। তাহলে কোরআন নিঃসন্দেহে নাযিল হয়েছে লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর নিঃসন্দেহে রমজানুল মুবারাকে। তাহলে বরকতপূর্ণ রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, ওই রাত্রিতে কোন রাত্রি? লাইলাতুল কদর রমজানে, সেটা শাবানের সঙ্গে সম্পর্ক নাই। তাহলে যারা সূরা দোকানের এই আয়াত নিয়ে অর্থ নিচ্ছে যে এটা শবে বরাত বা নিশ্চয় শাবান বা শাবানের পূর্ণতম রাত্রি, নিঃসন্দেহে কোরআন বিরোধী কথা, এই জন্য এটা প্রত্যাখ্যানযোগ্য, একে গ্রহণ করা যাবে না। এই আয়াত দিয়ে যে দলিল পেশ করা হয়েছে এর মধ্যে এটা গ্রহণযোগ্য নয়। প্রথমত বর্ণনাটা দুর্বল, দ্বিতীয়ত যদি আমরা মেনেই নিই যে সহি, তাহলে কোরআনের সরাসরি বিরোধী। দ্বিতীয়ত আমরা আসি যে এ রাত্রিতে ভাগ্য লেখা হয়, ভাগ্য রজনী, ভালো মন্দ লেখা হয়, যে যত ভালো করবে তার ভালো লেখা হবে, যার মন্দ করার যে মন্দ করবে তার মন্দ লেখা হবে। ভাগ্য কি প্রতি বছরে লেখা হয়? তাহলে প্রশ্ন হলো যে প্রতি বছরে কি ভাগ্য লেখা হয়? এর প্রমাণে দলিল কি? বরং আল্লাহ বলছেন وَكُلُّ شَيْءٍ فَعَلُوهُ فِي الزُّبُرِ وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُصْطَفَر সূরা কামার 52 এবং 53 নম্বর আয়াত। প্রত্যেকটি কাজ যা বনি আদম করে থাকে সেটা আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়, লিপিবদ্ধিত আছে, যা ছোট বড় সবকিছু লিপিবদ্ধ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফে হাদিস বর্ণনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়ক ক্বাবলা আন ইউখলাকাস সামাওয়াত ওয়াল আরদ বি 50000 সানা। আল্লাহ রাসূল বলেন সমস্ত মাখলুক সৃষ্টির 50,000 বছর আগে সকলের তকদির লেখা হয়ে গেছে, ভাগ্য লেখা হয়ে যায়। আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করলেন? কলম। এরপরে বললেন উক্তুব, লিখো। কলম বললেন মা রাখতুব, কি লিখবো আল্লাহ? আল্লাহ বললেন মাখলুকাতের সমস্ত ভাগ্য লিখে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা ভাগ্যে যা তোমার লেখা হয়েছে তা হবেই, কেউ খন্ডাতে পারবে না, তোমার ভাগ্য লেখা হয়েছে, কলমের কালি শুকাই গিয়েছে, তোমার আমলনামায় এটাকে পলটিয়ে রাখা হয়েছে। নতুন করে ভাগ্য লেখা হয়েছে তো মুসলিমদের আকীদা হতে পারে না। হ্যাঁ, মার পেটে যখন রূহ ফুঁকে দেওয়া হয় যেটা আল্লাহ রাব্বুল লিখে রেখেছেন, ওই তকদিরটা ওই ভাগ্যটা আবার লিখে দেওয়া হয়, তাহলে প্রতি বছরে এই ভাগ্য লিখালিখি করা হয়, নিঃসন্দেহে এটা কোরআন হাদিস বিরোধী আকীদা, যেটাকে আমরা সমর্থন করতে পারি না। আর ওর পক্ষে কোনো দলিলও নেই, যারা বলছেন যে এটা ভাগ্য রজনী শবে বরাত তার পক্ষে কোনো কোরআন হাদিস থেকে কোনো দলিলও নেই। আর সরাসরি কোরআন এবং হাদিস বিরোধী আকীদা এটা বিশ্বাস কোনো মুসলিম করতে পারেন না। তাহলে ভাগ্য রজনী, তারপরে বলবো যে রাত্রে নাকি যে যত ভালো হবে তার ভাগ্য ভালো হবে। বাংলার জমিনে 15 কোটি বা 12 কোটি বা 13 কোটির মুসলমানের মধ্যে অধিকাংশই গরিব, শতকরা 80% লোকই গরিব। রিক্সা চালক কোনোদিন কিন্তু রিক্সা ছেড়ে ভ্যান ছেড়ে গাড়ি চালক হতে পারেনি, গরিব গরিবই থেকেছে, বড় লোক বড় লোকই থেকেছে। তাহলে ভাগ্য কোথায় পরিবর্তন হয়েছে? আপনার ভাগ্যে যা লেখা হয়েছে তাই হবে। তাহলে বন্ধুগণ, ভাগ্য রজনী, ভাগ্য লিখা হয় সামনে এক বছরের ভালো মন্দ ইত্যাদি, সমস্ত কোরআন হাদিসের সরাসরি বিরোধী আকীদা, এই শবরাতকে কেন্দ্র করে, এবং এটা প্রত্যাখ্যানযোগ্য, আমরা কখনোই গ্রহণ করতে পারি না। 3 নম্বরে, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ক্ষমা করেন সকলকে, সাধারণ ক্ষমা, রাত্রি নামাজ পড়ো, দিনে রোজা রাখো ইত্যাদি ইত্যাদি বহুত এর সব। এ সম্পর্কে এই জন্যে 100 রাকাত নামাজ, হাজারি নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস 10 বার, 10 দিয়ে 100 গুণ দিলে 1000, এই জন্য একে আলফিয়া নামাজ, আসসালাতুল আলফিয়া বা হাজারি নামাজ পড়া হয়। যত বেনামাজি, যত বাকপার, যত সুদখোর ঘুষখোর, যারা জিন্দগিতে মসজিদে আসে না বা মাঝে মাঝে টুটকি ফাটকি, যেহেতু এই নামাজের বিরাট সব রয়েছে, জিন্দগির সমস্ত গুণা মাফ হয়ে যাবে, তাহলে খালাস। এই জন্য আর আগে আমি আপনাদের বলছিলাম যে নামাজ কেন পড়বো, দৈনিক কেন পড়বো, মসজিদ যাবো, এই সমস্ত জাল মিথ্যা দলিল হাদিস মানুষকে নামাজ থেকে দূরে সরে রেখেছে। একদিন নামাজ পড়লেই খালাস। এই রাত্রিতে গোসল করলে প্রত্যেক ফোঁটা পানিতে 700 নফল নামাজের নেকি লেখা হবে। মকসুদুল মুমিনী পড়েছেন, এখানে 16টা বড়া রয়েছে, সবগুলোই মিথ্যা এবং জৈব জাল। এই শবরাতকে কেন্দ্র করে আল্লাহ লেখক বেঁচে থাকলে হেদায়েত দান করুক, আর মারা গেলে তাকে মাফ করে জান্নাত নসিব করবে। দিন সম্পর্কে এত অন্ধ মানুষ, কলম ধরে মানুষকে পথভ্রষ্ট করা নিঃসন্দেহে বিরাট অন্যায়। মকসুদুল মুমিনীন পড়ে আমরা বড় ধর্মীয় অনুভূতি নিয়ে এই সমস্ত অনুষ্ঠান করে থাকি। আসলে আমরা হাদিসগুলিকে একটু দেখি। প্রথম নম্বরে আমরা এখানে কিছু হাদিস উল্লেখ করবো আপনাদের কাছে। প্রথম নম্বরে হাদিস হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আবু বকর থেকে হাদিস সিদ্দিকের কম সম ব্যাপার নাকি, আবু বকর থেকেই হাদিস হলেই যে হাদিস সত্য হবে এমন তো কথা না। বরং হাদিসে কুৎসিত জাল হাদিস বানিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, মহান আল্লাহ বলেছেন যে জাল কত হাদিস বানাইছে। আল্লাহ স্বয়ং বললেই কি সেটা হাদিস হয়ে যাবে নাকি? কেউ বললেই হবে নাকি যে আমার আল্লাহ কইছে, কোরআন হাদিসে নাই, ওটা হয়ে যাবে নাকি যে আমার তার আল্লাহ কইছে? এমন তো হতে পারে না। কোরআন থাকতে হবে, হাদিস সহিহ হাদিসে থাকতে হবে। এবং এই হাদিস, এই অর্থে হাদিস হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই 15 তারিখ শাবানের রাত্রিতে আসমানে নেমেছে, সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দেন, শুধু মুশরিক আর যে কামিরা বদকার এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। যত বেনামাজি, যত সুদখোর, যত ঘুষখোর, যত বাটপার, যত জেনা, যত লুচ্চার, যত আরামি বদমাস সমস্তকে ক্ষমা করে দেন, কিন্তু যে মুশরিকরা তাকে ক্ষমা করেন। আর যে কামিনা বেশি খারাপ, খালাস, সারা বছর নামাজ পড়ার দরকার নাই, সুদ ঘুষ জয়া চুরি আর স্মাকলারি আর যত কিছু করবো বাস নামাজ পড়ে নেবো, খালাস। হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বাজ্জাল কাশফুল আস্তার দ্বিতীয় খণ্ড 433 পৃষ্ঠা, ইবনে খুজাইমা আত-তাওহীদ প্রথম খণ্ড 326 পৃষ্ঠা, ইবনে আবি আসিম সুন্নাহ নামক কিতাবে প্রথম খণ্ড 222 পৃষ্ঠা, লালকাই শারহুল ইতিকাদ তৃতীয় খণ্ড 434 পৃষ্ঠা, বাইহাকি তারগিব তারহীব তৃতীয় খণ্ড 238 পৃষ্ঠা। এই সনদে বাই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল মালিক আন মুসাব ইবনে আবি যায়েদ আন কাসিম ইবনে মুহাম্মদ আন আবি ও আম্মি আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন। আব্দুল মালিক এই হাদিস তিনি বর্ণনা করছেন, ইমাম বুখারী বলছেন যে ফিহে নাদাব, এই ব্যক্তির হাদিস গ্রহণযোগ্য না, এই ব্যক্তি থেকে হাদিস বর্ণনা করাই যায় না। কেমন বর্ণনাকারী বুঝলেন? দ্বিতীয়ত আল্লাহ ইবনে হাজার ইবনে আবি হাতিম ইবনে আদির কথা উল্লেখ করছেন যে হাদিসটা মুনকার সনদে বর্ণিত হয়েছে, মানে অগ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে। এই বর্ণাকারীর মধ্যে একজন হচ্ছে মুসাব ইবনে আবি যায়েদ। আবু হাতিম বলছেন এই ব্যক্তি অপরিচিত ব্যক্তি, গায়রু মারুফ, মুহাদ্দিসিনদের নিকটে অপরিচিত ব্যক্তি হাদিস বর্ণনা করে তার হাদিস গ্রহণযোগ্য না। ছাত্র হলো কি, যার হাদিস বর্ণনা করাই যায় না। শিক্ষক মুসাব ইবনে আবি যায়েদ যা যে অপরিচিত ব্যক্তি, তাহলে নিঃসন্দেহে এই হাদিসটা জয়ীফ, যার মধ্যে কোন সন্দেহ নেই, এই হাদিসটা গ্রহণযোগ্য না। দুই নম্বর নাম্বার হাদিস হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসে বলা হচ্ছে যখন শাবানের 15 তারিখ হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাসূল বলছেন তখন তোমরা এই রাত্রি জাগো আর দিনে রোজা রাখো, কারণ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডোবার সাথে সাথে এই দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন তোমাদের কে পাপী আছো গো, বলো তার পাপ ক্ষমা করে দিই, কে তোমাদের আছো অভাবগ্রস্ত, রুজিতে অভাব রয়েছে তাকে রুজি দান করে দিই, কে আছো তোমাদের মধ্যে অসুস্থ তার অসুখ ভালো করে দিই, ইত্যাদি এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন বান্দাকে আর ক্ষমা করতে থাকেন। এই হাদিসটা অত্যন্ত দুর্বল অথবা জাল হাদিস, জাল হাদিস হাদিসটা, এটা বহু পরিচালিত আমাদের সমাজে। এই হযরত আলীর হাদিস বহু পরিচালিত এবং এই হাদিসের ভিত্তিতে গত সরকারের ধর্মীয় মন্ত্রী বলতেছিলেন যে হযরত আলীর সর্বপ্রথমে এই শবে বরাতের ইবাদত চালু করেছিলেন, বলেন নাউজুবিল্লাহ, একজন সাহাবি যেটা রাসূল করেন নাই সেটা করতে পারেন, তাহলে উনি বেদাতী ছিলেন নাকি, বলেন নাউজুবিল্লাহ। হাদিসটা আমরা সনদ একটু বিশ্লেষণ করি। এই হাদিসের মধ্যে একজন বর্ণাকারী আবু বকর ইবনে আব্দুল্লাহ বিন মুহাম্মদ ইবনে আবু সাবর আল কুরাশি আল আমিরি আল মাদানি, এই ব্যক্তির কেউ নাম বলছেন আব্দুল্লাহ, কেউ বলছেন মুহাম্মদ, এই হাদিস জাল বানাতো। এই লোকটি কি করতো, আবু সাবর আল কুরাশি কি করতো, জাল হাদিস বানাতো। ইমাম বুখারী একে জয়ীফ বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন কানা ইয়াদাউল হাদিসা, এই বেটা কি করতো, জাল হাদিস বানাতো, বানিয়ে প্রচার করে। ইমাম নাসাই বলছেন মাকরুহুন, হাদিসটা কি এই ব্যক্তি প্রত্যাখ্যানযোগ্য, একে গ্রহণ করা যাবে না। তাহলে বোঝা গেল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে যে বর্ণিত হাদিসটি এটিকে জাল বা অত্যন্ত দুর্বল। দ্বিতীয়ত যদি আমরা একে সহি মেনে নিই তাহলে সহি হাদিসের উল্টা, বহু 30 জন সাহাবি থেকে হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক রাত্রে নেমে আসেন আর বলতে থাকেন কে আছো পাপি, কে আছো অবলগ্রস্ত, কে আছো অসুস্থ, আর এই হাদিস প্রমাণ করছে শুধু শওকতের রাত্রিতে নেমে আসেন। সহি হাদিসের উল্টা হলো না? তাহলে সহি হাদিসের যদি জয়ীফ জিদ্দান বা জাল হাদিস উল্টা হয় তাহলে ওটা গ্রহণযোগ্য হবে? কখনোই না। তিন নম্বর হাদিস হযরত আলী থেকে, ওই হাদিসের মতো এখানে বলা হচ্ছে, ওই হাদিসের আরো অতিরিক্ত যে সকালবেলা রোজা রাখবে, হ্যাঁ যে সকালবেলা রোজা থাকে রোজা রোজা রেখে সকাল করবে তার 60 বছরের অতীতের পাপ ক্ষমা করে দেওয়া হবে এবং 60 বছর অগ্রিম পাপ মোচন করে দেওয়া হবে। হযরত আলী থেকে বর্ণিত হয়েছে ওই হাদিসের আর মানে কিছু অতিরিক্ত কি, যে এই দিন রাত্রে যে ইবাদত করবে আর সকালবেলা মানে দিনে রোজা থাকবে, অতীতের 60 বছর আর সামনের 60 বছর কত বছর, 120 বছরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। নামাজ পড়ার দরকার আছে নিমিয়া? হ্যাঁ, এই হাদিসটা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাই আল মৌজুআতুল কুবরা মানে জাল হাদিসের ভান্ডার এই গ্রন্থে বলতেছেন হাযা হাদিসুন মাউযু, এই হাদিসটি কি জাল হাদিস, ও ইসনাদুহু মুযলাম, এর বর্ণনাকারীরা সূত্রটাকে অন্ধকার, এরা সব অন্ধকার নিমচ্ছিন্ন, এদেরকে চিনা যায় না এরা কারা। এখন যদি একজন ইহুদি এসে একটা হাদিস বর্ণনা করে দেয় গ্রহণ করে নেবেন? বড় লম্বা দাড়ি নিয়ে টুপি নিয়ে আর জুব্বা গুব্বা নিয়ে গ্রহণ করবেন নাকি? না, হাদিসে যে খোঁজ করতে হবে আছে কিনা হাদিসটা। এবং জালকারীরা সর্বযুগে জাল, আজ পর্যন্ত হাদিস জাল তৈরি হয়। এরপরের হাদিস হল হযরত আলী থেকে আর একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তিনি রাত্রে এই শওকত রাতের মানে 15 তারিখের রাত্রিতে শাবানের তিনি 14 রাকাত নামাজ পড়লেন, এরপরে বসে 14 বার সূরা ফাতিহা পড়লেন, ভালো করে শুনেন, এরপরে কুল আউযু রাব্বিন নাস 14 বার পড়লেন, এরপরে আয়াতুল কুরসি একবার পড়লেন, এরপরে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, বুঝতে পারলেন কি করলেন? 14 রাকাত নামাজ পড়ে 14 বার সূরা ফাতিহা পড়লেন, 14 বার কুল আউযু রাব্বিন নাস পড়লেন, একবার আয়াতুল কুরসি পড়লেন, আর একবার লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আয়াতটা জানেন তো, মিলাদ যারা পড়ে আয়াতটা পড়ে পড়ে না পড়ে কিনা, এইটা একবার পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম এই আমলটা কেমন ধরনের আমল, বলেন দেখো এই আমলটা যে করবে এই রাত্রিতে 20টা কবুল হজরে নেকি পাবে, আর যদি রোজা থেকে দেয়, রোজা থাকে দিনের বেলা, তাহলে 2 বছরের রোজা রাখার নেকি পেয়ে যাবে। এবার শুনেন হাদিসটা কেমন, আল্লামা বাইহাকি, জারকানি, ইবনুল জাওজি, ইবনু আররাক, আস-সুয়ুতি সকলে হাদিসটাকে জাল হাদিস বলে আখ্যায়িত করেছে। কি হাদিস? জাল হাদিস। আল মাওযুআতুল কুবরা দ্বিতীয় খণ্ড 13 পৃষ্ঠা, তানজিহুস শরিয়া দ্বিতীয় খণ্ড 93 পৃষ্ঠা, আল্লাহ আলীল মাসনুয়া তৃতীয় খণ্ড 6 পৃষ্ঠা। 5 নম্বর হাদিস মা আয়েশা থেকে বর্ণিত, বলা হচ্ছে মা আয়েশা বলছেন যে রাত্রিবেলা আমি রাসূলকে হঠাৎ করে বিছানায় পেলাম না, খোঁজ করতে করতে গেলাম কোথায়, বাকিউল গারকাত মদিনার যে কবরস্থান সেখানে গিয়ে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে দেখে আমি আবার ঘরে চলে আসলাম, রাসূল ফিরে এসে বললেন আয়েশা তুমি কি ভয় করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম কিছু করবে? বললেন না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার ভয় হচ্ছিল যে আপনি আমার ঘর থেকে উঠে মানে আপনার অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন, আজকে তো আমার দিন। বললেন আয়েশা তুমি কি জানো আজকে এমন একটা দিন যে এই আজকে শাবানের অর্ধ শাবান অর্থাৎ 15 তারিখের শাবানের রাত্রি, এই রাত্রি তো আল্লাহ আসমানে এই দুনিয়া আসমানে নেমে আসেন, নেমে এসে বানু কাল এই গোত্রের যত ছাগল আছে চাইতে অধিক মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। হাদিসটা ইবনু মাজা, তিরমিজি, মুস্তাদ আহমাদ অন্যরা বর্ণনা করেছেন। এই হাদিসটা আমাদের সকলে অনেকেরই জানা, ঠিক কিনা? এখানে পড়তেছিলাম মকসুদুল মুমিনিন শুধু বানু কলব না, আরো দুইটা গোত্রের কথা বলছেন এখানে। সেই দুইটা হলো মোট কথা এখানে হাদিসে একটা গোত্রের কথা আছে, মকসুদুল মুমিনে দেখলাম আরো দুইটা গোত্রের কথা বলা হয়েছে, যে এই দুইটা গোত্রের বনিকল্প গোত্রের যত ছাগল আছে এত পরিমাণ লোম যা আছে না, এর থেকে অধিক মানুষকে আল্লাহ ক্ষমা করেন। মকসুদুল মুমিনের সাহেবের বাহাদুর দেখিয়ে আরো দুইটা কবিলার কথা বাড়াই দিয়েছেন, আর লিখেছেন প্রত্যেকটা কবিলার 20,000 করে ছাগল ছিল। তাহলে কত ছাগল? 3 কোটি 60,000। 60,000 ছাগলের একটা ছাগলে কত লোম হতে পারে? 6 লক্ষ হতে পারে। তাহলে কত মানুষ, কোন মুসলমান আর ক্ষমা ই থাকবে না, সকলকে ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিসটা সম্পর্কে এবার শুনেন আপনারা। এই হাদিসটা বর্ণনা করেছেন হাজ্জাজ বিন আরতা, তার শিক্ষক কার থেকে? ইয়াহিয়া ইবনে আবি কাসির থেকে। ইয়াহিয়া ইবনে আবি কাসির বর্ণনা করছে কার থেকে? অরওয়া থেকে। আর অরওয়া বর্ণনা করছেন আয়েশা থেকে। সংক্ষেপে বলছি, কারণ এই সময় খুব খুঁটি মানে সূক্ষ্ম কথা। হাজ্জাজ বিন আরতা এর কাজ ছিল কি? বেশি বেশি ভুল করা, আর যার থেকে হাদিস বর্ণনা করে তার থেকে হাদিস বর্ণনা করে। মুদাল্লিস, শিক্ষকের নাম যদি মোহাম্মদ হয় তো জৈব, যদি হয় তো মোহাম্মদ বাদ দিয়ে আবু আহমদ লাগাই দেয়, যাতে করে মানুষ না বুঝতে পারে যে জৈব থেকে বর্ণনা করেছে। এক উল্টা পাল্টা করছে, যার হাদিস গ্রহণযোগ্য না। এবং হাজ্জাজ বিন আরতা তার শিক্ষক ইয়াহিয়া ইবনে আবি কাসিরের সঙ্গে ওর সাক্ষাৎ হয় নাই, হাদিস টাদিস শুনে নাই। তাহলে আমি যাদের জিন্দগি দিয়ে দেখি নাই, যার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই, তাকে যদি বলি যে উনি বলেছেন আমাকে, গ্রহণযোগ্য হবে? ইয়াহিয়া ইবনে আবি কাসির তিনিও এই ধরনের তাদলিস করতেন, মুরসাল হাদিস বর্ণনা করতেন। ইয়াহিয়া ইবনে আবি কাসির তার ওস্তাদ উরওয়া বিন জুবাইরের সঙ্গে তারও কোনো সাক্ষাৎ হয় নাই। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে হাজ্জাজ বিন আরতা, ইয়াহিয়া ইবনে আবি কাসির শিক্ষক এবং ছাত্র দুজনেই দুর্বল, তাদের হাদিস গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত একে অপরের সঙ্গে কোনো সাক্ষাৎ হয় নাই। ওইভাবে ইয়াহিয়া ইবনে আবি কাসির তার শিক্ষক উরওয়া বিন জুবাইর তার সঙ্গে কোনো সাক্ষাৎ হয় নাই। এমন ব্যক্তিদের বা এই ধরনের হাদিস মুহাদ্দিসদের নিকটে প্রত্যাখ্যানযোগ্য, অগ্রহণযোগ্য, যৈফ জিদ্দা না, গ্রহণযোগ্য না। এরপরে হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস। এই ধরনেরই হাদিস, তবে এখানে 12 রাকাতের নামাজের কথা আছে, সালাতুর রাগায়েব যেটা বিশেষ সিস্টেমে আর কি, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস কতবার জন্য, আয়াতুল কুরসি কতবার এইভাবে পড়বে, তাহলে জীবনের সমস্ত মাফ হয়ে যাবে। এই হাদিসটা ইবনুল জাওজি বাজদাদ তারা বর্ণনা করেছেন। এখানে বর্ণাকারীর মধ্যে হিশাম বিন আব্দুর রহমান একই অপরিচিত, যার পরিচয় জানা যায় না বর্ণাকারী, এবং সে আমাস থেকে বর্ণনা করছে। তার কাজ ছিল ওই তাদলিস করা এবং মুরসাল হাদিস বর্ণনা করা। ইমাম বাজদাদ রহমতুল্লাহ বলছেন যে হিশামের সঙ্গে এই হাদিসটা আর কেউ বর্ণনা করে, সে একাই বর্ণনা করেছে। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ বলছেন যে এই হাদিসের সনদে অনেক অপরিচিত বর্ণাকারী আছে, যাদের কোনো পরিচয় জানা যায় না। তাহলে এমন ধরনের হাদিস মুহাদ্দিসদের নিকটে গ্রহণযোগ্য না। এরপরে হাদিস হল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আসের হাদিস, যেখানে বলা হচ্ছে যে ব্যক্তি মান করা লাইলাতান নিসফু মিন শাবান আলফা মাররা কুল হুয়াল্লাহু আহাদ ফি মিয়াতি রাকা লাম ইয়াখরুজ মিনাদ দুনিয়া হাত্তা ইয়াবআসুল্লাহু ইলাইহি ফি মানামিহি মিয়াতা মালাক। বলা হচ্ছে যে ব্যক্তি এই শবে বরাতের রাত্রিতে বা এই অর্ধ শাবানে 15 তারিখে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, 1,000 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে 100 রাকাত নামাজে, ওই যে আলফিয়া নামাজ যেটা হাজারি নামাজ, ওই ব্যক্তি এই দুনিয়া থেকে যাওয়ার আগে সে স্বপ্নে দেখবে কত ফেরেশতা, 100 ফেরেশতাকে পাবে, 30 জন ফেরেশতা তাকে জান্নাতের শুভ সংবাদ দিবে, আর বাকি 30 জন তাকে জাহান্নামের আগুন থেকে তাকে নিরাপত্তা দান করবে, বাঁচায় রাখবে, আর বাকি 30 জন কি করবে, কোন প্রকার যাতে করে তার থেকে ভুল ত্রুটি না হয় এজন্য তাকে হেফাজত করবে, আর বাকি কত থাকলো, আর 10 জন তাকে যারা তার গৃহীত করবে তাদের সঙ্গে তাদের যুদ্ধ ঘোষণা করবে। ফজিলত অনেক, ঠিক না? 1 রাত নামাজ পড়লেই সব শেষ। ইমাম আহমদুল হাম্বাল দ্বিতীয় খণ্ড, মুসনাদ আহমদের দ্বিতীয় খণ্ড 100 76 পৃষ্ঠে হাদিসটি বর্ণনা করেছেন। বর্ণনাকারী ইবনু আবি লাহিয়া, আব্দুল্লাহ ইবনু আবি লাহিয়া, আব্দুল্লাহ ইবনু লাহিয়া, তার বই যত ছিল সব পুড়ে গেছে, বাড়িতে আগুন লেগে, এরপরে বই না দেখে হাদিস বর্ণনা করতো উল্টাপাল্টা, এই জন্য এর হাদিস গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত তার শিক্ষক হাই ইবনু আব্দুল্লাহ এবং তার শিক্ষক আব্দুর রহমান বিন হবালি, এরা সকলেই কি অপরিচিত। আল্লামা ইবনু আররাত, ইবনু জাওজি, আল্লামা সুয়ুতি সকলে হাদিসটিকে জাল বলে আখ্যায়িত করেছেন, জাল হাদিস। এরপরে মুয়াজ ইবনে জাবালের হাদিস, যে বলা হচ্ছে যে ব্যক্তি পাঁচটি রাত্রি জাগবে তার জন্য জান্নাত অজব হয়ে যাবে। মান আহিয়া লায়ালিল খামস ওয়া যাবাতুলাহুল জান্নাহ, পাঁচটি রাত্রি যদি কেউ ওয়াদত করতে পারে খালাস, জান্নাত তার জন্য অজব। নামাজ পড়ার দরকার আছে, যাকাত দেওয়ার দরকার আছে, সত্য মিথ্যা ভেদাভেদ করার দরকার আছে, হাক বাতিলের দরকার আছে, যা ইচ্ছা করবে। কি কি পাঁচটি রাত্রি? আত্তারবিয়া, তারবিয়ার রাত্রি অর্থাৎ জুলহিজ্জার অষ্টম রাত্রি, লাইলাত আরাফা, আরাফার রাত্রি, ওয়ালাইলাতুন নাহার, ঈদের রাত্রি, ঈদুল আজহার রাত্রি, ওয়ালাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত্রি, ওয়ালাইলাতুন নিসফু মিন শাবান, আর শাবান মাসের 15 তারিখের রাত্রি, খালাস জান্নাত হবে। হাদিস ইবনে আবি আতিম আস-সুন্নাহ কিতাবে বর্ণনা করেছেন, প্রথম খণ্ড 224 পৃষ্ঠা, ইবনে হিব্বান আল ইহসানি 7 নম্বর সপ্তম খণ্ডে 470 পৃষ্ঠা, বাইহাকি, তাবারানি অন্যরা বর্ণনা করেছেন। এই হাদিসটা মাকহুল আস-শামি মালিক ইবনে ইয়াকামার থেকে বর্ণনা করছেন। মাকহুল আস-শামি এ গ্রহণযোগ্য রাবি না, হাদিসের সনদ মুনকার, অত্যন্ত দুর্বল হাদিস। মজার ব্যাপার হলো আব্দুল্লাহ মাকহুল আস-শামি তার শিক্ষক একামের মালিক বিন একামের থেকে বর্ণনা করছে হাদিসটা, দুইজনের কোন এমন একজন শিক্ষক থেকে মাকহুল আস-শামি মালিক ইবনে একামের থেকে বর্ণনা করছেন যার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি। আল্লামা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দুইজনের শিক্ষক এবং ছাত্রের কোনো হাদিস শোনার কোনো সাব্যস্ত পাওয়া যায় না। নয় নম্বর হাদিস আবু মুসা আশআরীর হাদিস, যেটা সর্বপ্রথম বর্ণনা করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যে মুশরিক আর মুসাহিন ছাড়া সকলকে আল্লাহ ক্ষমা করে দেন। এই হাদিসটা দুইটা সনদে ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন, দুই সনদের মধ্যে বিচ্ছিন্নতা রয়েছে। আব্দুর রহমান যে আবু মুসা সাহাবি থেকে বর্ণনা করেছেন, দুইজনের মধ্যে কোনো সাক্ষাৎ ছিল না। সাহাবির সঙ্গে তার ছাত্র যে বর্ণনা করছেন, দুইজনের সঙ্গে সাক্ষাৎ সাব্যস্ত বা হাদিস শোনা সাব্যস্ত হয় নাই। এবং এই হাদিসের মধ্যে অনেকগুলি অপরিচিত রাবি রয়েছে, মাজহুল, অত হাদিসটা প্রত্যাখ্যানযোগ্য, গ্রহণযোগ্য না, জয়ীফ, জিদ্দান। এরপর আরেকটা হাদিস হল কারদাওস সাহাবি থেকে, যেখানে বলা হচ্ছে যে ব্যক্তি ঈদের রাত্রি আর শাবানের পূর্ণতম রাত্রি জাগবে সে ব্যক্তি অন্তর মরবে না, যে দিন সকলের অন্তর মরে যাবে। এগুলো হলো সুফিবাদের হাদিস, অন্তর সবসময় নাকি জপ করে, জপে দিল দিয়ে নাকি জিকির হতেই থাকে হামেশা, বলে এমন লতিফা রয়েছে যে ইবাদত করতে 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 এক পর্যায়ে তখন নিজে নিজে সবসময় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিকির করতে থাকবে, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার নাকি বলতেই থাকবে। শয়তানের জিকির ভেব করে, শয়তান সমস্ত হারকাত করে আর ভাবে জানে আল্লাহ আমার জিকির করাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটাও কি ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইকে জয়ীফ বলেছেন, এবং আল্লামা জাহাবী ইবনে হাজার সকল হাদিসটাকে মুনকার এবং মুরসাল বলেছেন, এর মধ্যে অনেক ত্রুটি রয়েছে, গ্রহণযোগ্য না। এর পক্ষে আরেকটা সুন্নি হাদিস বর্ণনা করা হয়, এগুলি তাহলে বোঝা গেল এ পর্যাবৎ সমস্ত হাদিসগুলি হয় জাল অথবা অত্যন্ত দুর্বল। একটা সুন্নি হাদিস এখানে সেট করা হয়, ইমাম ইবনে হুসাইনের হাদিস, যেটা বুখারী মুসলিম শরীফের হাদিস, জনৈক ব্যক্তিকে আল্লাহ রাসূল বললেন যে তুমি সেরারে শাবান কি করেছো, সেরারে শাবানে রোজা রেখেছো না রাখো নাই, তো বললেন না ইয়া রাসূলুল্লাহ রোজা রাখি নাই। আল্লাহ রাসূল বললেন তুমি রমজান শেষ হয়ে গেলে, রমজানে তাহলে প্রশ্ন করতেছেন, তুমি ওই রোজা দুইটা করে নিবে। সেরার মানে এখানে সেট করা হয়েছে 15 শাবান, মধ্য শাবান না, জুমহুর মুহাদ্দিসিনদের নিকটে সেরার শাবান মানে আখির, শেষ,
যে কোনো মাসের শেষকে সেরার বলা হয়। এই সাহাবি ওই ব্যক্তি সাম্প্রতি মাসের শেষে রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে আছে, রমজানের আগে দুই একটা রোজা রাখা হারাম চলবে না। এই হাদিসের পরিপ্রেক্ষিতে এই সাহাবি ওই দুইটা রোজা রাখা বাদ করেছিলেন। কিন্তু যেহেতু উনি প্রতি মাসের শেষে রোজা রাখতেন তার জন্য নিষিদ্ধ না, কিন্তু যে খাস করে এই শাবানের রমজানের আগে দুই একটা রোজা রাখার জন্য ইসলামে কি রোজা রাখা নিষিদ্ধ, তাহলে ওই ব্যক্তির জন্য নিষিদ্ধ ছিল না, কারণ যেহেতু সবসময় তিনি রাখতেন। তাহলে এই সহিহ হাদিসটা মুত্তু শাবানের সঙ্গে কোন সম্পর্ক নেই। তাহলে বন্ধুগণ আমরা জানতে পারলাম যে এই ফজিলত মুত্তু শাবানের যে ফজিলত সম্পর্কে যত হাদিস রয়েছে সবগুলি জাল অথবা জয়ীব জিদ্দান। মাফ করার ব্যাপারে, কোরআন নাযিলের ব্যাপারে অপব্যাখ্যা, আয়াতকে অপ স্থানে ব্যবহার, ভাগ্যর ভালো মন্দ লেখা হয় কোরআন হাদিস বিরোধী আকীদা। এরপরে শাবানে যে নামাজ পড়া হয় এই নামাজ সম্পর্কে আপনারা জানেন যে হাদিসটা কি জাল হাদিস। আল্লামা হাফিজ ইরাকি, আল্লামা নাওয়াবী রহমতুল্লাহ আলাই তারা সকলে হাদিসগুলিকে জাল হাদিস বলে আখ্যায়িত করেছেন। এবং আল্লামা মোল্লা আলী কারী হানাফি রহমতুল্লাহ আলাই বলেছেন যে কৌতুল কলুব ইবনু আরবি সুফির এবং ইমাম গাজ্জালি রহিমাহুল উলুমের মধ্যে এই সংক্রান্ত যে ফজিলতের হাদিস রয়েছে এগুলি তোমরা বিভ্রান্ত বা আপনারা বিভ্রান্ত হবেন না, এ সম্পর্কে যে হাদিস এটা জাল হাদিস। কখন এই নামাজ শুরু হল? ইবনু আবিল হামরা বলে এক লোক ছিলেন, নাবলুস শহরে বাস করতেন, অত্যন্ত মধুর কণ্ঠের কোকিল কণ্ঠের কি ছিলেন, অধিকারী ছিলেন। এই রাত্রিতে এসে বাইতুল মাকদেসে নামাজ শুরু করে দিলেন। অত্যন্ত কণ্ঠস্বর ভালো হওয়ার কারণে কিছু লোক এসে তার পিছনে নামাজ পড়া শুরু করলেন। তারপরের বছর এইভাবে, তারপরের বছর লোক বাড়তেই লাগলো। 448 হিজরির আগে এই ধরনের কোন ইবাদত এককভাবে বা যৌথভাবে কোথাও হত না। বৃহত্তর শাম, বাসরা এবং কুফা, বাসরা এবং বাইতুল মাকদেসে ইবাদত যখন চালু হয়ে গেল খুব জোরে সোরে, হেজাজের ওলামায়ে কেরাম মক্কা মদিনার ওলামারা এটাকে প্রতিবাদ জানালেন, কিন্তু এখানকার কিছু হুজুরানে কেরাম, কিছু বাদ, কিছু জোহাদ, কিছু সুফিবাদের লোক বাস শুরু হয়ে গেল। তাহলে 448 হিজরির আগে ধরে কোন নামাজ ইবাদত যৌথ বা এককভাবে এই পৃথিবীর বুকে ছিল না। ইবনু আবিল হামারার মাধ্যমে এই নামাজ চালু হয়, ইবাদত চালু হয়। এই জন্য বন্ধুগণ নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি যে এই ধরনের ইবাদত সহিহ কোরআন বা সহিহ হাদিসের কোন প্রমাণ নেই, বরং নিঃসন্দেহে এটা নতুন আবিষ্কৃত জঘন্য একটি বিদআত। এই রাত্রিতে আলোকসজ্জা করা হয় কেন? রুহগুলি নেমে আসে। রুহগুলি নেমে আসার প্রমাণ কি? এর প্রমাণে সূরা কদরের আয়াত বর্ণনা করা হয়, ইন্না কি তানাজ্জালাল মালায়েকাতু ওয়ার রূহ ফীহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তানাজ্জালাল মালায়েকা, ফেরেশতা নেমে আসে, ওয়ার রূহ, আর রূহ নেমে আসে। ওই রাত্রিটা কোন রাত্রি? লাইলাতুল কদর না? এখানে রূহ বলা হয়েছে, আরোয়া তো বলা হয় নাই, রূহের বহু বচন আরোয়া। আর রূহ এখানে সকল মুফাসসিরদের মতে কে, হযরত জিবরিল আলাইহিস সালাম লাইলাতুল কদরে রাত্রিতে হযরত জিবরিলের নেতৃত্বে বেশ বিরাট এক ফেরেশতাদের দল নিয়ে এই পৃথিবীতে বিচরণ করা হয়। তারা কি করতেছে এগুলি লিপিবদ্ধ করা হয়। এটা লাইলাতুল কদরের ব্যাপার, শবে বরাত এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে আয়াতকে অপস্থানে ব্যবহার করা নিঃসন্দেহে এটা বড় গৃহীত কাজ না, ভালো কাজ। রূহ নেমে আসে, একটা কথা মনে রাখতে হবে, মুমিনদের রূহ থাকে কোথায়? ইল্লাইলে, ইন্নাল আবরারা ফি ইল্লাইল, না আবরার যারা নিককারীদের রূহ কোথায় থাকে? ইল্লাইলে, জান্নাতে। আর কাফের বদমাশ বাকরদের কোথায়? সিজ্জিনে। তো মুমিন মুসলমানরা জান্নাতের সুখ ছেড়ে দিয়ে এই দুনিয়ার খানা খেতে আসবে নাকি? আসবে? এরকম ব্যাকুব কেউ আছে নাকি? আছে? যার বাড়িতে ভালো অবস্থা আছে তারপর সোজা রয়েছে রাস্তা ঝাড়ু দেবে নাকি পয়সার জন্য? দেবেন? তবে দিবে যদি বেশি বদমাশি করেন, তো অনেক সময় বাপ মা ধরে পাঠাই না, যাও সোজা বাড়ির কিছু কষ্ট স্বীকার করে আসো মরুভূমি, তারপরে বুঝবা কারে কয়েক টাকা অর্জন করা, বাবার টাকা ভাঙো বুঝে আসো একটু, অনেক সময় হয় কিন্তু, তাই না? আল্লাহ বলছেন, আল্লাহ কি বলতেছেন, ১০০ নম্বর আয়াত, কাফের মুশরিক যারা তারা বারজাখী জিন্দেগিতে থাকবে, কেমন পর্যন্ত তাদেরকে পুনরুত্থিত করা হবে না, কোথাও তারা যেতে পারবে না। তাহলে কোরআন বলতেছে তারা সিজদিনেই থাকবে, মুমিনরা এমনি থাকবে, এই পৃথিবীতে নেমে আসবে, শরীয়ত রাত্রিতে এর পক্ষে কোন দলিল নেই। তাহলে কবর জিয়ারত নিয়ে দৌড়াদৌড়ি করা, আর বিধুওয়ালা তাদের খানা পাকাই নিয়ে স্বামীর মহব্বতের খানা পাকাই সারা রাত্রি কোরআন পড়বে আর ইন্তজার করবে, আর দলে দলে নারী পুরুষ নির্বিশেষে সকলে কবর জিয়ারত করবে, কবরস্থানকে আলোকসজ্জা করা হবে, সরকারি ভবন বেসরকারি ভবন আলোকসজ্জা করা হবে, লক্ষ কোটি টাকার কারেন্ট বিল আর বাতি জ্বালিয়ে নিঃসন্দেহে এর মতো অপচয় ইসলামে সম্পূর্ণভাবে হারানোর কোন দলিল যেহেতু নেই। এরপরে এই আলোকসজ্জা কোথা থেকে আসলো তাহলে, ঠিক না? নামাজ কোথা থেকে আসলো পর্যন্ত বলেন না, আলোকসজ্জা কোথা থেকে আসলো? মহাদেশ আব্দুল হক দেহলাবি হানাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বাদশাহ হারুন রশিদের যুগে ইয়াহিয়া ইবনে খালিদ বারামকি এবং মাহমুদ ইবনে খালিদ বারামকি, এরা দুইজন হলো হারুন রশিদ, 170 জন্ম আর 193 না তার রাজত্বকাল আর কি, 170 থেকে 193 পর্যন্ত। এই সময় এই ইয়াহিয়া ইবনে খালিদ আর মাহমুদ ইবনে খালিদ দুই ভাই এরা অগ্নি পূজক ছিল, এরা ইসলাম গ্রহণ করে বাদশাহ হারুন রশিদের মন্ত্রী, দুইজন মন্ত্রী হয়ে যান। এরা তাদের ওই পুরানো মহব্বত আগুন পূজাকে বাস্তবায়ন করার জন্য বাদশাহ হারুন রশিদকে পরামর্শ দেন যে কাবা ঘরে আলোকসজ্জা করা হোক, বাতি জ্বালা হোক, এবং মসজিদে মসজিদে এবং পুণ্য শাবান বিশেষ করে আগুন জ্বালা হোক। এইভাবে বাদশাহ হারুন রশিদ যখন জানতে পারলেন যে এদের এই খারাপ উদ্দেশ্য, তখন এই বারামকি অগ্নি পূজকদের কেল্লা পুরা ভেঙে খান খান করে তাদের উড়াই দিলেন। বারামকি অগ্নি পূজকদের থেকে এই আলোকসজ্জার নিয়ম পদ্ধতি চালু হয়েছিল, মধ্যখানে বর্ণ সরকারি ভাবে বন্ধ করা হলেও বেসরকারিতে অনেক কিছুই করা যায় না, ঠিক না? অনেক কিছু অপরাধ বেসরকারি ভাবে হয়, আমাদের কিন্তু রাজনৈতিক কথা হলো সরকারি দলই করতেছে, কিন্তু আসলে কি সবাই সরকারি দলই করে না? এই জন্যে তাহলে এই আলোক পূজা অগ্নি পূজা পুজো, এই অগ্নি পুজো বারামকিদের পক্ষ থেকে এই আলোকসজ্জার নিয়ম মুসলমানদের কাছে এসেছে। কেউ কেউ বলেছেন এটা হিন্দু, হিন্দুদের দেওয়ালি পূজা আছে না, দেওয়ালি পূজা চিনেন আপনারা? এই দেওয়ালি পূজা থেকে এটা এসেছে, হিন্দুদের দেওয়ালি পূজা থেকে এটা এসেছে আলোকসজ্জার নিয়মটা, দেওয়ালি পূজা এই বাদশাহ হারুন রশিদের যুগেই অগ্নি পূজকদের বারামকিরা চালু করেছে। তাহলে হিন্দুদের আলোকসজ্জা দেওয়ালি পূজার, আর অগ্নি পূজক বারামকিদের আলোকসজ্জা আমরা সেট করলাম কোথায়? মুসলমানদের এবাদতে, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের নামে। নিঃসন্দেহে গৃহীত কাজের মধ্যে কোন সন্দেহ নেই। এরপর মনে রাখতে হবে যে কবর জিয়ারতের কোন নির্দিষ্ট করে দিন করে কবর জিয়ারত করলে এটা বেদাতি জিয়ারত। যদি আল্লাহ রাসূল নির্দিষ্ট করে কবর জিয়ারত করতেন, মদিনার কোন ছেলে আবাল বৃদ্ধ বৃদ্ধা পুরুষ নারী থাকতো ঘরে, সবাই যেতেন রাসূলের সঙ্গে কবর জিয়ারত করতে, মায়েশাকে মায়েশা দেখলেন তিনি কবর জিয়ারত করতে গেছিলেন জয়ীফ হাদিস, তো তারপরে কি আল্লাহ রাসূল সবসময় জিয়ারত করতেন? বরং মায়েশা সহিহ হাদিসে বলছেন আমার আমার যখন দিন পড়তো আল্লাহ আমার ঘরে থাকতেন, অধিকাংশ সবাই নিয়ে বাকিল ঘরটা দেখে কবর জিয়ারত করতেন, সাহাবায়ে কিরাম এরপরে ওই রাত্রিকে নির্দিষ্ট করে কোনো কবর জিয়ারত করতেন না, মায়েশাও কেউ করলেন না, ওইটা এখন এসে আমাদের জন্য এবাদত হয়ে গেল, এইজন্য নির্দিষ্ট করে জুমাতুল বিদায় হোক, শবে বরাতই হোক, শবে রজবই হোক, লাইলাতুল কদরই হোক, কোন রাত্রিকে নির্দিষ্ট করে, দুনিন দিন নির্দিষ্ট করে, টাইম নির্দিষ্ট করে কবর জিয়ারত, এটা বিদআত জিয়ারত, সুন্নতি জিয়ারত নাই। কবর জিয়ারত তিন প্রকার, অরিজিনাল তো জিয়ারত, জিয়ারত সুন্নতি জিয়ারত, দিন নির্দিষ্ট ছাড়া একাকি যেই কোনো সবাই পার্শ্ববর্তী বা যে কোনো জায়গার দিক থেকে কবর অতিক্রম করতে গিয়ে কবরস্থান পেলে সালাম দিয়ে নিজের জন্য এবং তাদের জন্য কবর যার মৃত ব্যক্তির জন্য কবর দোয়া করা, বাস যৌথভাবে দিন নির্দিষ্ট করে হুজুরে ডেকে হালে রুটি খাইয়ে দিন নির্দিষ্ট করে রাত নির্দিষ্ট করে এই ধরনের কবর জিয়ারত রাসূলের সুন্নতের পরিপন্থী, এগুলি বিদআত জিয়ারতের মধ্যে কোনো সন্দেহ নেই। আর শিরক জিয়ারত, যে জিয়ারত করতে গিয়ে কবরবাসীর কাছে গিয়ে চাও ভাই বাবারে দাও বাঁচাও, বাচ্চা দাও, টাকা দাও, এই করো ওই করো, অমা মুক্ত করো, চাকরিতে বাকরিতে টাকা পয়সায় বরকত দান করো, এগুলি হলো শিরক জিয়ারত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কাল সুন্নতি জিয়ারত, বিদআত জিয়ারত আর শিরক জিয়ারত, সুন্নতি জিয়ারত বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে অধিকাংশের কাছ থেকে, বেশিরভাগই বিদআতে, আবার কিছু সংখ্যক আছে শিরক জিয়ারত লিপ্ত আছে। বন্ধুগণ, আরেকটা অনুষ্ঠান হয়ে থাকে, সেটা হলো কি রুহদের লিকার একটা খতম পড়া হয়। আকিদা রাখে অনেকে যে এই শবে বরাতের আগ পর্যন্ত যারা মারা গিয়েছে, মানে গত বছরের শবে বরাতের পর থেকে নিয়ে আজকে শবে বরাত পর্যন্ত যারা মারা গিয়েছে এদেরকে আগের আগের যত রুহ আছে ওদের সঙ্গে একটা মিলন ঘটাতে হবে, বুঝতে পারলেন? আর এই জন্য মোল্লা ডেকে, ইমাম সাহেব ডেকে একটা খতম পড়াতে হবে, এবং মোল্লা জিরে ভালো ভালো খাওয়া, ভালো ভালো কাপড় চোপড়, টাকা পয়সা দিয়ে মাশাআল্লাহ সম্মানিত করতে হবে। এটাও কিন্তু অনেকেই করে থাকে। অনেকেরা এই ব্যাপারে একটা চমৎকার ঘটনা শুনেন, খুব একটা চমৎকার ঘটনা আছে। ইন্ডিয়ার কোন এক জায়গায় গ্রামে বিরাট এক চৌধুরী সাহেব মালদার টাকা পয়সাওয়ালা মারা গেলেন। ছেলে মেয়েরা তো বুঝেন চৌধুরী সাহেবদের মেয়েরা কেমন হয়, ছেলে মেয়েরা দিন থেকে একটু অনেক সময় দূরেই থাকে, সব চৌধুরীরা আসে, জন্য কোন চৌধুরী ভাই থাকলে আবার রাগ করবেন না। তো এবার শবে বরাতের দিনে বাবার রুহকে মিলাই দিতে হবে কিনা আগের রুহদের সঙ্গে, আর না মিলালে ওই রুহ সমস্ত পরিবারের জন্য বদদোয়া করবে, এটা হলো আকীদা। তো বদদোয়া থেকে বাঁচতে হবে কিনা, মোল্লা জিরে ডেকে বড়লোকের, বড়লোক মানুষ টাকা পয়সা হাদায়া গুরুত্বপূর্ণ অত্যন্ত মূল্যবান কাপড় চুপড় দিয়ে হুজুরের সামনে রেখে এবার হুজুর দোয়া শুরু করছে। দীর্ঘক্ষণ দোয়া করার পরে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কয়, আহা কি হলো হুজুর, কি হলো? কিছুক্ষণ চুপ করে থাকার পরে কয়, না রুহ তো তাদের সঙ্গে মিলতে চাই না। কি করে হুজুর, আবার একটু চেষ্টা করেন। আবার দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ দোয়া করার পরে বলে, না হয় না, কাজ হয় না। হুজুর কি চান আপনি, কি লাগে বলেন, ব্যাপারটা কি বলেন? কিছুক্ষণ চুপ থেকে বলে, চৌধুরী সাহেবের রুহ বলতেছেন যে আমার বাড়ির যে মোটা মহিষ দুধবান 10-15 কেজি দুধ হয়, এটাও মোল্লা জিরে যদি তোমরা হাতে না দাও তো আমি আমার ওই আগের আজিজ মহাম, মানে আমার দোস্ত বুজুরগানের সঙ্গে আমার রুহ মিলব না। হুজুর সাহেব ওই বাড়িতে প্রবেশ করার সময় ওই গলির মধ্যে মোটা তাজা ওই দুধবান ওই মহিষ দেখে কিন্তু তার লোভ লাগছে, বুঝলেন বাবা? ঠিক আছে, তাড়াতাড়ি মহিষ নিয়ে এসে বেঁধে দিল, আর দোয়া করে বললো, হ্যাঁ এবার হয়ে গেছে। আর পরিবারের সকলেই মোল্লাজির বহুত শুক্রিয়া আর বহুত কৃতজ্ঞ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র, মারহাবা, অনেক কিছু, তিনি সবকিছু নিয়ে বাড়ি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইসুদ্দুনা আন সাবিলিল্লাহ, সূরা তাওবা 34 নম্বর আয়াত। হে মুমিনরা, অনেক হুজুর অনেক কেরাম আছে, পুরোহিত এবং পীর মুর্শিদ কুতুব, অনেক হুজুর আছে যারা মানুষের সম্পদকে বাতিল তরিকায় কি করে ভক্ষণ করে এবং মানুষকে সত্য রাস্তা থেকে বাধা প্রদান করে, এরা ওই দুর্নীতি। হালুয়া রুটি কেন চালু হলো? বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুদের যুদ্ধে দান দান শহীদ হয়ে গেছে। দাঁত ভেঙে গেলে শক্ত খাওয়া যেহেতু খাওয়া যায় না, হালুয়া রুটি খেয়েছিলেন। রুটি কি নরম খাদ্য না শক্ত খাদ্য? হালুয়া নাকি মেনে যাওয়া যায় যে হালুয়া নরম খাদ্য, রুটি কেমন সেট হয়ে গেল? কারণ হালুয়া তো শুধু শুধু হালুয়া বেশি খাওয়া যায় না, পেট ভরে না, এর সঙ্গে রুটিটা হলে মজা হয়, ঠিক না বন্ধুগণ? ভালো করে শুনেন, অহুদের যুদ্ধ তৃতীয় হিজরি শাওয়াল মাসের ১১ তারিখ রোজ শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছিল। কি বলে? শনিবার সকালবেলা, কোন মাসে? শাওয়াল, শাবান, রমজান, শাওয়াল। দুই মাস আগে সেট হয়ে গেল রুটির হালুয়া, কেন? হাইরে রাসুল প্রেমিক, আশেকে রাসুল, সুন্নতের পাগল। দুই মাস পরের যে ইতিহাস সেটা শেষ হয়ে গেল কোথায়? দুই মাস আগে। কারণ সারাত্রি নামাজ পড়াবে, কোরআন পড়বে, মিলাদ পড়াবে, এই করবে, আর খাওয়া যদি সেট না হয় তো হুজুরের ফায়দা কি হলো? একটা ফায়দা রাখতে হবে না, সেটিং হতে হবে না? তাহলে দুই মাসের পরে যেটা ঘটনা, হালুয়া রুটি আপনি সারা বছরই খান, নিষেধ আছে নাকি? মজার খাওয়া খান, কে আপনাকে নিষেধ করতেছে? হ্যাঁ, নবী প্রেমিক, বয়স্করণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে সমস্ত বান্ধবে দান দান শহীদ করে দিল, পাগলের দল। যে সত্যি বয়স্করণী আল্লাহ রসুলকে, রসুলের সুন্নত জানত, তাহলে কি করত না? দান দান ভাঙত না, দান ভাঙাকে ঠিক নাকি? আবু বকর দান ভেঙেছিলেন, উসমান ভেঙেছিলেন, আলী ভেঙেছিলেন, একে মহব্বত বলে না? রাসুলের সুন্নতের মহব্বত হলো মহব্বত, প্রকৃত মহব্বত। তাহলে বন্ধুগণ, আমরা জানতে পারলাম যে এই ধরনের যত কিছুই বর্ণিত হয়েছে কিছুই সত্য না, মিথ্যা কারবার সব। হুজুরদের এক শ্রেণীর এটা ব্যবসার ধান্দা। তবে আসুন, তাদের কিছু যুক্তি আছে। প্রথম যুক্তি হলো কি? আরে এই সম্পর্কে এটা বেদাত হলেও বেদাতে হাসানা। কিরা বেদাতে হাসানা? বেদাত দুই প্রকার, একটা ভালো বেদাত, একটা হলো মন্দ বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাদা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ায়েদ, নতুন করে যে কিছু আবিষ্কার করবে সবই প্রত্যাখ্যানযোগ্য। বললেন, কুল্ল বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাতই পথভ্রষ্ট, ওয়া কুল্ল দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটাই পথ, নতুন আবিষ্কার এরা জাহান্নামী। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটাই বেদাতই হলো নোংরা, জাহান্নামী। আর আমরা ভাগ করলাম দুইটা, কোথায় পেলাম? বেদাতকে দুই ভাগ করা গেল একটা বেদাত, বেদাত ভালো আর মন্দ ভাগ করা গেল একটা নতুন আবিষ্কার করা কথা, এটা একটা বেদাত। তাহলে বন্ধুগণ, এই ধরনের যুক্তি খাড়ো করা হাদিস এবং কোরআন বিরোধী যুক্তি। দ্বিতীয় আরেকটা যুক্তি দেয়, আরে সহি হাদিস না থাকলেও তো অনেকগুলো জয়ীফ হাদিস আছে, আর ফজিলতের ব্যাপারে জয়ীফ হাদিসের আমল চলে, এরা একটা যুক্তি। এই যুক্তির খণ্ডন হচ্ছে, জয়ীফ হাদিসের আমল চলে তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা, ভালো করে শুনিন। এক নম্বর শর্ত হল, যেই এবাদতের ফজিলত বর্ণনা করতেছেন ওই এবাদতটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। তাহলে সবে বারাত সহিহ হাদিস দ্বারা প্রমাণ হতে হবে তার এবাদতটা, তারপরে এই এবাদতের ফজিলত যে ফারিস আসলে মানা যাবে, তা হবে না। এটা তো এবাদতটাই সিহারি দ্বারা প্রমাণিত না, তাহলে যে ফারিস আমল কেমন চলবে? বুঝে আসছে? কোন এবাদত সিহারি দ্বারা প্রমাণিত হতে হবে, এরপরে ওই এবাদতের যদি ফজিলত যেই ফারিসে প্রমাণিত হয় তাহলে এটা গ্রহণযোগ্য হতে পারে। তো এবাদতটাই প্রমাণিত না, যার ভিত্তি নেই তার ফজিলত বর্ণনা করে লাভ আছে? বুঝে আসছে? দুই নম্বর শর্ত, আল্লাহ অত্যন্ত জয়ীফ যেন না হয়, একটু জয়ীফ। আর আপনারা দেখলেন সবগুলি যার আর না হয় অত্যন্ত দুর্বল আমল হবে। তিন নম্বর, এটা এবাদত প্রমাণের জন্য না হয়, আকিদার কোনো মাসলা যেন না হয়, হালাল হারামের কোনো মাসলা না হয়, এটা এবাদত প্রমাণ করছে এই জয়ীফ হাদিস দিয়ে, ঠিক কিনা? চলবে না, চলবে না। আকিদার মাসালা জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না, অল্প দুর্বল হাদিস দিয়ে। হালাল হারামের কোন মাসালা জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ করা চলবে না, ইবাদত সম্পূর্ণ করবেন তা চলবে না। আল ইবাদাতু মাওকুফা, ইবাদত সবগুলি মাওকুফ, স্টপ, খবরদার কোন ইবাদত করবে না। কোনটা করবে? যেটা রাসূল করেছেন। কোনটা করবে? যেটা আল্লাহ করতে বলেছেন। ইবাদতের আসল হলো একটা ইবাদত করা চলবে না, চলবে কোনটা? যেটার প্রমাণ আছে। তাহলে তো প্রমাণই নেই, সহিহ কোনের ভিত্তি নেই। ইবাদত এটা হলো কি? আপনাকে স্টপ করা চলবে না, ওইটাই করা চলবে যেটা আপনি করবেন। নামাজ পড়ি, সে হাদিস দ্বারা প্রমাণ আছে না? নাই। রোজা করি, হাজ করি, যাকাত দিই, হ্যাঁ, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, সুন্নত নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, এর হাদিস প্রমাণ আছে না? নাই। সবগুলি আছে। এই জন্য বন্ধুগণ, এই এই যুক্তিগুলো কি এখানে খোলা যুক্তি? এই সমস্ত যুক্তি দিয়ে এখানে আমরা রেহাই পাব না। এরপরে আসি যে শাবান মাস কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দিন নির্দিষ্ট করা এটা প্রমাণিত নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ব্যতীত অন্য কোনো মাস পুরা রোজা রাখতেন না। অন্য অন্য বর্ণনায় আছে সবচেয়ে রমজান ছাড়া অন্য মাসে সবচেয়ে বেশি যে রোজা রাখতেন সেটা ছিল শাবান মাসে আল্লাহর রাসূল রাখতেন। কোনো কোনো বর্ণনায় আছে যে পুরো শাবানেই তিনি রোজা রাখতেন। তাহলে বোঝা গেল শাবান মাসে অধিক রোজা রাখা জায়েজ, তবে রাসূলের জন্য খাস, পুরো শাবান মাস রোজা রাখা রাসূলের জন্য খাস ছিল। আমাদের জন্য, উম্মতের জন্য মধ্য শাবানের পরে আর রোজা রাখা চলবে না। তোমরা শাবানে রোজা রাখো, এজা ইনতাসাফা শাবান, শাবান যখন অর্ধ হয়ে যাবে পূর্ণ শাবানের পরে আর রোজা রাখা চলবে না। কেউ মনে করেন প্রতি মাসে তিনটা রোজা খাই আমি, 13, 14, 15 শাবানেও রাখেন, অন্য অন্য মাসে খবর নেই মাসে করবেন, তা চলবে না। কেউ প্রতি রাত্রিতে কি করে তাহাজ্জুদ করে, এই শাবানে সবসময় করেন, পূর্ণ শাবানও চলে আসলে ভাবি মুশকিল। কিন্তু নির্দিষ্ট করবেন অন্যগুলির খবর থাকবে না, এর কোনো দলিল নেই। এই জন্য আপনি প্রথম দিন থেকে নিয়ে শাবানের পুরো তারিখ পর্যন্ত সমস্ত রোজা থাকে ইবাদত করেন, কোনো শুদ্ধ নেই। অন্য অন্য মাসে যদি আপনি অভ্যস্ত থাকেন, একে নির্দিষ্ট করবেন, এর কোনো সহি দলিল নেই। পরিশেষে আমরা কিন্তু এখন রজব মাসে, ঠিক না? রজব মাসে কিনা, এই রজব মাসেও কিন্তু অনেকগুলি বেলাত রয়েছে, রজবের ফজিলত রয়েছে অনেক। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে হাজার রাহমাতুল্লাহ বলছেন যে এই রজব মাসের ফজিলতের যতগুলি হাদিস পড়া হয় সবগুলি জাল মিথ্যা। এই মাসে দেখবেন শিয়ারা মক্কা মদিনা এখন দেখবেন ভিড়, হজে যত আসে না এখন তত। কেন? এর কারণ কি? ঐতিহাসিক কারণ কি? ধর্মীয় অনুভূতি কি? এই মা আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল রজব মাসের কোন উমরা করেন নাই, আর এরা রজব মাসে উমরা করে। কেন তাহলে করে? রজব মাসের ফজিলত কেন ওদের কাছে বেশি? কতগুলি জাল হাদিসের ভিত্তিতে। আর একটা ঐতিহাসিক কারণ, ঐতিহাসিক কারণ হচ্ছে 22শে রজব আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, যিনি রাসূলের ওয়াহী লেখক ছিলেন। আর মুয়াবিয়া শিয়াদের নিকটে কি? কাফের বলেন, নাউজুবিল্লাহ, 5 জন সাহাবি বাদ দিয়ে সবাই কাফের ওদের কাছে। আবু বকর কাফের, উমার, উসমান, আলী, আলী বলছি, আলী, হাসান, হোসেন, ফাতিমা, সালমান ফারসি, সম্ভবত আর কয়েকজন সাহাবির নাম আছে, বাকি সব কাফের বলেন, নাউজুবিল্লাহ, যাদের স্বয়ং আল্লাহ এবং রাসূল করে অনেকের জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, তাদেরকে তারা কাফের জানে, তাদের অবস্থা কি? তাদের অবস্থা কি? আল্লাহর কোরআনকে মিথ্যা পরিণত করে না, রাসূলের হাদিসকে মিথ্যায় পরিণত করে না। যেহেতু আমির মুয়াবিয়া 22শে রজবে রজব মাসে মারা গিয়েছিলেন, তাদের কাছে যেহেতু সে বড় জালালা, বড় কাফের, বড় হিংসুক, বড় জালেম, এই জন্য এই মাসে ওদের বেশি খুঁজল। আরেকটা কারণ হল, মদিনায় জাফর আস সাদিক শিয়াদের একজন ইমাম, এখানে তিনি ছিলেন। তা কাঠুরে 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 বোঝেন তো, যে কাঠকাড়ি খায়, গরিব মানুষ, তার মহিলা, তার স্ত্রী ওই রাজদরবারে কাজ করে খেত। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে জাফর আস সাদিক, তাদের ইমাম শিয়াদের, বললেন যে আমার আমার নামে সিন্নি দাও, যে আমার নামে সিন্নি দিবে, সে যা কামনা করবে সব পূরণ হয়ে যাবে। আর এই মহিলা গিয়ে সিন্নি দিয়ে দিল, আর বড় লোক হয়ে গেল। পরক্ষণে ওইখানকার ওজিরের স্ত্রী, উজির যে মন্ত্রীর স্ত্রী, সে বলল কি মিথ্যা কথা, সে সিন্নি দিল না, সে বড় গরিব হয়ে গেল, কাঠুরে হয়ে গেল বড় লোক। আর উজির মন্ত্রীর বোয়ারেরা হয়ে গেল গরিব। তাহলে এই মাসে সিন্নি তিন দিলে কি হবে? এই জন্য ওরা বিভিন্ন ধরনের সিন্নি পাকায়, বিভিন্ন ধরনের অনেক কিছু করে যাতে করে কি বড় লোক হয়ে যাবে। এটা একটা মিথ্যা জাল, যার কোন হাদিস সূত্রেও যার প্রমাণ নেই। ঐতিহাসিক ভাবে জাফর সাদিক 52 বছর বেঁচে ছিলেন, উমাইয়া যে যুগ ছিল সেখানে 52 বছর উমামি, যাদের দামেস্কে কি ছিল রাজধানী, সেখানে আর 16 বছর হলো আব্বাসী যুগ, যেটা হলো কি বাগদাদ। তাহলে মদিনা কোন সময় কি ছিল না? আপনার উমাইয়াদের 52 বছর আর আব্বাসীদের 52 বছর দামেস্কে রাজ্য শাসন, ওইখানে হলো কি কি বলে ওটাকে রাজধানী। আর আব্বাসীদের 16 বছর রাজধানী কোথায়? বাগদাদ। তাহলে মদিনায় তো কোন সময় কি ছিল না? রাজা আর মন্ত্রী আর এদের কোনো এখানে আসার প্রয়োজনই ছিল না, ঠিক কিনা? যেখানে রাজাই ছিল না, রাজদরবারে কাজ করলো কেমনি? যেখানে রাজা থাকবে সেখানে মন্ত্রী থাকার প্রশ্ন ওঠে না, গভর্নর থাকতে পারে, মন্ত্রী থাকবে কোথায়? রাজধানীতে, পার্লামেন্টে, মন্ত্রী সঙ্গে, বাদশার সঙ্গে। তাহলে ঐতিহাসিক ভাবে এই ধরনের মিথ্যা ঘটনা। এই জন্য বন্ধুগণ আরেকটা কথা, জাফর সাদিক তিনি তার নামে যদি সিনি দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে সিনি দেওয়া শিরিক না তাওহীদ, তাহলে উনি একজন ইমাম হয়ে শিরিক করতে বলবেন মানুষকে? এই জন্যে বহু ঘটনা আছে এই সর্বরা আপনার এই রজবকে কেন্দ্র করে, বিশেষ করে শবে মেরাজ যেটা আমরা মানি, এই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেরাজ সংঘটিত হয়েছিল। এরাও আপনাদের বলেছি 27 রজব মেরাজ হয়নি, এর দলিল রয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ ফরজ হওয়ার আগেই ইন্তেকাল করেছেন, সকলে একমত। আর তিনি ইন্তেকাল করেছেন রমজান মাসে, নবুয়াতের দশম সনের রমজান মাসে, তো রজব আগে না, রজব শাবান তারপর রমজান। তো যদি রজবেই মেরাজ হতো, যদি নামাজ ফরজ হয়েছে, তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরজ নামাজ পড়েই মারা যান, কিন্তু তিনি ফরজ হওয়ার আগেই মারা গেছেন। নিঃসন্দেহে দশম সনের 27 রজব মেরাজ হয় নাই। এবং সুমনীয় শুনে রাখেন, মেয়েরাজের কোন নির্দিষ্ট তারিখ কোরআন হাদিস বা কোন ঐতিহাসিকদের মতে নির্দিষ্ট করে জানা যায় নাই, এটাই হলো সঠিক মত। এই ধরনের শবে মেরাজের নামাজ পড়া, রোজা রাখা, হ্যাঁ, এই রাত্রিতে যে নামাজ পড়বে, মুর্শিদুল মুমিনীতে লিখেছে তোফায় আমানি কিতাবে উল্লেখ আছে, এই রাত্রিতে যে কি করবে, গোসল করবে, এই রজবের প্রথম রাত্রিতে যে গোসল করবে, আর শেষ রাত্রিতে গোসল করবে, রজব মাসের প্রথম রাত্রিতে আর শেষ রাত্রি 30 তারিখ রাত্রিতে যে গোসল করবে, বা 29 তারিখে যদি 29 মাস হয়, তাহলে সে সমস্ত পাপ থেকে ওইভাবে মুক্ত হবে যেভাবে বাচ্চা মারপেট থেকে কি নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। নাউজুবিল্লাহ, এই ধরনের জাল মিথ্যা হাদিস। হ্যাঁ, আর 22 তারিখের ঘটনা তো আরো কিছু রয়েছে। এই জন্য বন্ধুগণ এই সমস্ত দিন, শবে বরাত, শবে মেরাজ, কুলখানি, ফাতিহা খানি, চেহলাম, যত কিছু রয়েছে, এগুলি ধর্মের নামে নতুন আবিষ্কৃত। মনে রাখবেন, ধর্মের নামে আবিষ্কৃত, এই জন্য বেদাত। যে ধর্মের নামে না হতো, ইহুদিরা যদি করে সেটাকে আমরা বেদাত বলবো না, কারণ তাদের ধর্মে কি করছে করছে আমার দেখার দরকার নেই। তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শবে বরাত কেন্দ্রে যে সমস্ত মিথ্যা জৈব হাদিসের ভান্ডার, এবং এই মুর্শিদুল মুমিনে আজব আজব ঘটনা বর্ণনা করছে, এখানে 16টা বর্ণনা আছে, সবগুলি বানোয়াট এবং জাল। এগুলি পড়ে এখানে বলতেছি আপনাদের একটা ঘটনা পড়ে, আমি মানে সংক্ষেপে একটা ঘটনা শুনাই আপনাদের। বলছে হাদিস তো অনেক রয়েছে, একটা ঘটনা বর্ণনা করি। ঘটনাটা কি? হযরত ঈসা আলাইহিসসালাম ভাবলেন যে আমার চেয়ে একটু বড় বুজুর্গ এই দুনিয়ার কে আছে? আল্লাহ বললেন না আছে, কে আছে বলে যেতে থাকো। যেতে যেতে একটা সাদা পাথরে গিয়ে বাড়ি মারলেন, লাঠি দিয়ে একটা মানুষ বের আসলো। তাকে জিজ্ঞেস করলো আপনি কে? বলেন আমার মা বলে একজন খোদা আল্লাহ ভীতি, আল্লাহ প্রেমী, আল্লাহর একজন ভালো বান্দি ছিলেন, বুজুর্গী মহিলা ছিলেন। আমার মা মরে গেছে, আমি একজন ভালো মানুষ, 400 বছর ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করতেছি। হযরত ঈসা আলাইহিস সালাম মাটিতে পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ তোমার এত বড় বুজুর্গ ব্যক্তি আছে, 400 বছর শুধু পাথরের ভিতরে তোমার ইবাদত করছে, আর দৈহিক তার জন্য জান্নাত থেকে একটা গালি মাছ আর খায়া থাকে, এত বড় ফজিলত। আল্লাহ বললেন দেখো এটাই তো ফজিলত, আমার শেষ নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন শাবানের পূর্ণ তারিখে, এই যে ডাকবে ইবাদত করবে, এর চাইতে বেশি কি হবে, সে সৌভাগ্যবান হবে। তো হযরত ঈসা বললেন যে আল্লাহ আমার এই নবী না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখির উম্মত বানাতে আনুল রাখি পেতাম, তবে তো আমি বড় সৌভাগ্যবান হতাম। এই ধরনের মিথ্যা কিসা কাহিনী বর্ণনা করে আমাদেরকে দূরে সরে যায়, দূরে সরে কেমনে, তবে এক রাত্রি যে সব যেহেতু পার্ত নামাজ পড়ার দরকার আছে, সত্য আর মিথ্যার প্রয়োজন আছে, হালাল আর হারাম ভেদাভেদ করার প্রয়োজন আছে, এই ধরনের অনেক বর্ণনা দিয়েছে, অনেকগুলি হাদিস এখানে বর্ণনা দিয়েছে, 20,000 কি হবে, কত নেকি হবে, সেই দিন আর আপনারা পড়ে নেবেন, সবগুলি মিথ্যা এবং বানোয়ার। মকসুদুল মোমিনিন ছয় বারাতের যে অধ্যায়, এইখানে এগুলি সব বর্ণনা করছে। আপনারা দেখবেন যে কিভাবে মানুষকে সত্য থেকে দূরে সরে রেখেছে। মকসুদুল মোমিনিন 1985 সনের ছাপা, 235 পৃষ্ঠা থেকে 242 পৃষ্ঠা। আর একটা বই হল মকসুদুল মোমিন, দুইটা বই নাকি, একটা মকসুদুল মোমিন আর একটা হল মকসুদুল মোমিনিন। আর মকসুদুল মোমিন এটাও 1985 সালের ছাপা, 402 পৃষ্ঠা থেকে 408 পৃষ্ঠা। এই সমস্ত ভিত্তিহীন জাল মিথ্যা কথা দিয়ে আমাদেরকে, একজন মানুষ গোসল করবে পুকুরে গিয়ে যদি ডুব দেয় আর এক ঘন্টা সাঁতার দেয়, কত ফোঁটা তার গোসলের পানি হবে, প্রত্যেক ফোঁটা পানিতে যদি 700 নফল নামাজ নেকি হয়, তার কোন ইবাদতের প্রয়োজন আছে ব্যক্তির, কত নেকি নিবে আল্লাহ জান্নাত দেয় কিয়ামতের দিন। এই জন্য বন্ধুগণ এই সমস্ত ফজিলতকে কেন্দ্র করে ঠান্ডা আর গরমে কতই না গোসল করে কতই কিছু হয়েছে। এই জন্য আসুন এই ধরনের ভিত্তিহীন ইবাদত থেকে আমরা দূরে সরে, বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে নেমে আসেন শেষ আসমানে, ডাকতে থাকেন কে আসো তোমরা পাপী ক্ষমা চাও, তোমাকে ক্ষমা করে দিই, কার রুজি রুটিতে অভাব আছে বলো, তার রুজি রুটিতে আমি অভাব মুক্ত করে দিই, কার প্রয়োজন আছে অসুস্থ, কে অসুস্থ বলো তার অসুখকে ভালো করে দিই, ইত্যাদি যা যা প্রয়োজন রাতকে তিন ভাগ করে শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক আসওয়াজিন থেকে শেষ আসমানে নেমে আসেন। এই জন্য এটা প্রতি রাত্রেই আল্লাহ এইভাবে দিতে থাকেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান করেন, জাল এবং মিথ্যা সহিহ হাদিসের ভিত্তি আমরা এই নড়বড়া আমল থেকে আমরা দূরে থাকি। বিদআত করে সব হয় না, বরং কি হয়, পাপ হয়। আল্লাহর সন্তুষ্টি না পেয়ে কি হয়, আল্লাহর নারাজি, আল্লাহর রহমত থেকে আরো দূরে সরে যেতে হয়। এই জন্য আমরা এই ধরনের শুনে শুনে এই জন্য ইবাদত না করি, জেনে শুনে কার দলিল আছে কার নাই সেই ভিত্তি পেয়ে এই জন্য আমরা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আকুল কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রশ্ন আছে নাকি তাড়াতাড়ি পড়া যায়, মুশকিল আমার কেউ সহযোগী নেই, না হলে তো এখন আপনাদের প্রশ্ন উত্তর দিই তারপরে প্রাইজ পরে পাবেন না পাবেন পরে। মেরাজ তারিখও জানা যায় নাই, বছরও জানা যায় নাই, তার মাসও জানা যায় নাই, তবে হিজরতের আগে আগে এক বছর বা এক বছর 14 মাস 18 মাস এ ধরনের মেরাজের বর্ণনাতে এই ধরনের একটা ইঙ্গিত পাওয়া যায়, তবে কখন হয়েছে এর কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। যে সমস্ত শবে মেরাজের শবে বরাতের হাদিসগুলি উল্লেখ হয়েছে, তিরমিজি এবং ইবনে মাজা ছাড়া অন্য কোথাও এই হাদিসগুলি উল্লেখ হয় নাই, এবং এটা বুখারী মুসলিমে তো পাবেন না, বুখারী মুসলিমে জয়ীফ হাদিস থাকে নাকি, বুখারী মুসলিমে কোনো জয়ীফ হাদিস নেই। ইবনে মাজাতে জাল হাদিসও আছে, ইবনে মাজা শরীফে 30-এর অধিক জাল হাদিসও আছে, তিরমিজিতে এরকম জাল হাদিস আছে, জয়ীফ হাদিস তো অনেক রয়েছে, এজন্য এগুলি জয়ীফের অন্তর্ভুক্ত এবং জালের অন্তর্ভুক্ত। ফজিলতের হাদিস কম জিজ্ঞেস করবেন, ফজিলতের মধ্যে বেশিরভাগই গণ্ডগোল আছে। আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন প্রতি রাত্রিতে, এখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনি যদি দোয়া কবুল হয় তো আপনাকে যা কিছু আল্লাহ দিতে পারেন, যা কিছু দিতে পারেন। তবে ভাগ্যের কথা মনে রাখবেন, ভাগ্য দুই প্রকার, মোবাররাম যেখানে কেউ নির্দিষ্ট কোনো পরিবর্তন হবে না, আর একটা হলো কি মুআল্লাক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনি আমি জানি না, আপনার কাজের উপরে নির্ভর করবে। তাই যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, শর্ত আল্লাহর শর্ত মোতাবেক ওই ভাগ্যটা ঝুলন্ত থাকবে, শর্ত পূরণ হলে ভালো আর না হলে মন্দ তো চলে যাবেন, এই জন্যে আপনাকে দোয়া করতে হবে। আমরা প্রতিদিন গোসল করি, এই গোসল ফরজ না সুন্নত নফল, সুন্নত গোসল ঈদের দিনে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে, আর বাকি ফরজ গোসল যে সমস্ত কারণ আছে সেগুলি ফরজ, বাকিগুলি আপনার প্রয়োজনীয় গোসল। ভাই একটু ভালো করে লিখবেন, আমি পড়তে পারছি না তাড়াহুড়া করে। আমার ভাই জিজ্ঞেস করছে যে মুকসুদুল মোমিনিন বাংলার প্রতিটি ঘরে ঘরে জনপ্রিয়তা লাভ করেছে, এই মুহূর্তে আমাদের করণীয় কি? ভাই মকসুদুল মোমিনিন ছেড়ে আল্লাহর কোরআন পড়েন, রাসুলের হাদিস বুখারি শরীফ মুসলিম শরীফ পড়েন। সাধারণ মানুষের জন্য বুখারি এবং মুসলিম এই দুইটা তার জীবনের যেই কোনো অধ্যায়ে যথেষ্ট রয়েছে। মনে রাখবেন সহিহ হাদিস জীবনের চলার জন্য যথেষ্ট, একটাও যদি কেউ জীবনে জাল এবং সহিহ হাদিস না মানে তার জীবনের কোনো প্রকার অকল্যাণ হবে না এবং কোনো প্রকার আমল ঘাটতিও থাকবে না। ভাই অনেক প্রশ্ন করেছেন, সব উত্তর দিতে পারছি না। কেয়ামতের লক্ষণ সম্পর্কে জিজ্ঞেস করেছেন, কেয়ামতের কিছু লক্ষণ বড় আছে, কিছু ছোট আছে। বড় লক্ষণের মধ্যে মনে করেন হযরত ঈসা আলাইহিসসালামের আগমন, মাহদী আলাইহিসসালামের আগমন, তারপরে দাজ্জাল, তারপরে দাব্বা একটা পশু বাইর হবে, তারপরে সূর্য পশ্চিম গগনে উঠবে, এগুলি হলো বড় আলামত। তাছাড়া ছোট আলামত অনেক রয়েছে, আর যেগুলি আপনারা এখন দেখতে পাচ্ছেন নোংরা যত সবগুলি ছোট আলামত, বেশিরভাগই ছোট আলামত। শাবান মাসের 15 তারিখের কোন নির্দিষ্ট ইবাদত নেই, কাজে আপনি যদি অভ্যস্ত থাকেন প্রতি রাত্রেই সবসময় করতে করবেন, প্রতি রাত্রে আপনি তাহাজ্জুদ পড়েন, রাত্রে তো পড়বেন, নির্দিষ্ট করে রাত্রিতে কোনো প্রকার ইবাদত প্রমাণ করা হাদিসে সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত নেই। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বা কোনো ইমাম বা কোনো তাবেঈ এই রাত্রিকে নির্দিষ্ট করে করতেন না, 448 হিজরির আগে এই রাতকে নির্দিষ্ট করে নামাজ বা ইবাদত বা রোজা বা এই ধরনের কোনো ইবাদত এই পৃথিবীতে ছিল না। খালাস।